এসে তো সবাই গুরুদেবের বিছানাটা পেতে দিয়েছি, গুরুদেব শুয়ে পড়েছেন। এখন আমি রান্না করি, তখন রসুয়ে সঙ্গে সঙ্গে চাল ডাল তেল ডুন মশলা সব এসে গেল, রান্না করতে লাগলাম, সবাই ক্ষুধায় কাতর শুয়ে পড়েছে। রান্না শেষ হলো প্রায় এদিক ওদিক করে সাড়ে তিনটে, রান্না শেষ হলো, আমি বুঝতে পেরেছি যে আমাকে তো দুবার খাওয়া হবে না, আজকে একবারই খেতে হবে, তা বেশি করে নিশ্চয়ই খাবে সবাই, খিদে খিদে লেগেছে, দুই বেলার চাল নিয়েছি, অন্ন করেছি, ডাল করেছি, মুগের ডাল করেছি, ভাজা করেছি, সবজি টবজি সব করেছি। যখন ঠাকুরের ভোগটা হয়ে গেছে তখন সবাইকে ডেকেছি, গুরুদেবের থাকা টালা সাজিয়ে গুরুদেবকে দিয়েছি, ওরা সব বসে গেছে, আমি পরিবেশন করছি। দুই বেলাকার খাবার সব খেয়ে ফেলেছে, এত খিদে লেগেছে লোকের, শুধু গুরুদেব জিজ্ঞেসেন দেখি কত কত আছে, তোর তো কম হয়ে যাবে, আমি বললাম না আমার এতে বেশি আছে, ওদের খাইয়ে দিতেই ঢিপঢাপ করে শুয়ে পড়লো সব, সন্ধ্যার কাছাকাছি প্রায়, তো আমি দুটো খেয়ে নিয়ে শুয়ে পড়লাম। জিজ্ঞাসা করলাম, অনকৃষ্ণবাবুকে জিজ্ঞেস করলাম, আমরা যাবো কি করে এখান থেকে, তো বললেন বাস আসবে অমুক সময়, তার আগেই রাস্তার ধারে সব মালপত্র আমি নেওয়া করিয়ে দেবো, ওর লোক আছে, আর রাস্তার ধারেই প্রায় কাছাকাছি, তাহলে কারিটা যেতে হবে। সেই প্রথম বাস সেটা ধরলাম, তাতে আমাদের সাধুদের দেখে একটু এটা সবাই আমাদের সুযোগ দিল, আগে আমরা সব বেডিং পত্র সব নিয়ে নিয়ে বাসে উঠলাম, বেডিং পত্র সব উপরে দিলাম, আমরা উঠলাম, যাব আমরা রনপুর গড়, এখান থেকে কম করেও হবে 8-9 মাইল, বাসে যাচ্ছি রনপুর গড়ের, ওখানকার একে আগে থেকে চিঠি দেওয়া ছিল, আমরা যেতে ওরা ব্যস্ত সমস্ত হয়ে যে ঘরে থাকবো সেই ঘরে আমাদের জায়গা দিলেন, ওইখানে গিয়ে রান্না বান্না হলো, এটা হলো প্রসাদ প্রসাদ পাওয়া হলো। ওখানে রাজা নাই, রাজকুমার আছে, সন্ধ্যার দিকে সমস্ত কীর্তন টীর্তন আরম্ভ হলো, আমাদের কীর্তন পাড়ি খোল করতল সব আছে, কীর্তন আরম্ভ হলো, উড়িষ্যা উৎকল, তো আমাদের সঙ্গে একজন ছিলেন, তিনি উৎকল ভাষায় পাঠ বক্তৃতা করতেন, পাঠ কীর্তন করলেন, গুরুদেবও করলেন। প্রথম দিন এরকম কাটল, আমরা রাজ অতিথি, ওখানে গিয়ে আমরা রাজ অতিথি, ওখানে গিয়ে আমাদের কিছু কিনতে হচ্ছে না, চাল ডাল তেলুন মশলা সব সরকার থেকেই আসছে। ওখানে 3 দিন ছিলাম আমরা, 3 দিন শেষ দিনেতে আমরা জানতে পারলাম যে এখানে একটা শিব মন্দির আছে পাহাড়ের উপরে, সেখানে পূর্বে নরবলি হতো, মানুষ বলি হতো। গুরুদেব বললেন চলো যাই দেখে আসি, অন্য কাউকে বলা হবে না, সবাই যেতে চাইবে, তাহলে সবাই মানে 6 জন তো আমরা, একজন লোক ঠিক করলাম গাইড যে আমাদের পথ দেখিয়ে নিয়ে যাবে। আমি ঝোপঝাড় জঙ্গলে যাচ্ছি, পাহাড়ে যাচ্ছি, দুটো ব্যাগ নিয়ে নিয়েছি, সাথে গুরুদেবের গামছা ঘটিতে নিয়ে নিয়েছি, কি জানি কোথায় কি হয়, উঠবার সময় তো উঠে গেছে, আম সব গাছ থেকে পড়ে পড়ে একবারে জমে আছে, কে যাবে, কে কষ্ট করে কে যাবে, কে সেই আম কুড়াবে, গাছে পেয়ারা থেকে থেকে আছে সব, কে তুলবে, কার ফল কে খায়, একে গাইডকে জিজ্ঞেস করলাম, বললেন নেন আপনারা, ওর কোনো ইয়ে নেই, খাওয়ার লোক কই, 1945 ওই গাইডই কাছ থেকে আম পড়েছে তো সব অনেক, সেসব আম কুড়িয়েছে, পেয়ারা পড়েছে, তাতেই ভর্তি হয়ে গেলাম দুই ব্যাগ। তা আমি জিজ্ঞেস করলাম গাইডকে এগুলো নেবে কে, বললো আমি নেবো, আমাকে দেন আমি নিয়ে যাবো যাওয়ার সময়, না বলো না তুমি পারবে না, যেখানে নরবলি হতো সেই জায়গাটা দেখলাম, মন্দির আছে, ঠাকুরানী আছেন, কালী যাই ঠাকুরানী, ওইখানে নরবলি হতো, ব্রিটিশ গভর্নমেন্ট ওটাকে বন্ধ করেছে, ওইখানে দুটো ড্রাম আছে ছোট ছোট বাজনার, সেই ড্রাম দুটো মানুষের চামড়া থেকে তৈরি, অন্য চামড়া থেকে ড্রাম হয় তো মানুষের চামড়া থেকে তৈরি, ওই চামড়া দুটো যে ড্রামটা রাত্রে ওখানে কেউ থাকেন না, বিশেষ কাজের জন্য যদি কেউ যান ওরা শুনতে পান ওই ড্রাম আপনি বাজছে, তা দেখলাম আমরা দুটো ড্রাম এদিক করে ভালো করে, আর যা যা সব লেখা ছিল ওখানে শিলালিপি সেগুলো সব নোট করলাম আমি, তাহলে ঠিক করে তারপরে আমরা তো তিনজন গুরুদেব আমি আর ওই গাইড, নাববার সময় গুরুদেব আর নাবতে পারছেন না, একবারে মানে স্টিপ পাহাড়, তারপরে যাই হোক কোনো করে করোনা করে ধরে 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 নামালাম, আর ও কিন্তু নিয়ে নিয়েছে দুটো ব্যাগ ভর্তি পাকা আম আর পাকা পেয়ারা, কেউ লোকটোক করবেন না এখানে দেওয়া যাবে না এখন, আচ্ছা নাববার সময় খুব ভালো শাক পাহাড়ের এতে হয়েছে, ও তুলতে লাগলো, আমরা নাচছি আস্তে আস্তে আর ও তুলছে সেই সব শাক, যুক্তি ফুল জানেন আপনারা পেত, যুক্তি ফুল তুলছে পাহাড়ের গায়ে গায়ে হয়েছে, আরো সব শাক আরেকটা শাক তুললো, আমরা আস্তে 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 নেমে গেলাম, আর চারজন কেউ জানতে পারিনি, শুধু আমি আর গুরুদেব গেছি, তিন দিন থাকার পরে ওখান থেকে আমরা রাজ অতিথি আমাদের জন্য ব্যবস্থা হয়েছে গরুর গাড়ি, রাজার গাড়ি গরুর গাড়ি, আমার একটা খুব গর্জার দুখানা গাড়ি দিয়েছেন, লোক আমরা ছজন, রান্নাবান্না করে ঠাকুরের ভোগটা দিয়ে প্রসাদ পেয়ে আমরা যাত্রা করেছি, কটা হবে তা 12:30 একটা আমরা বেরিয়ে গেছি, এখান থেকে যাব 18 মাইল দূরে নয়াগড় স্টেটে যাব, এসব স্বাধীন রাজার সব, এদের যেখানে নয়াগড়ে প্রথম উঠেছি এখানকার বার্ষিক আয় হল 4 লাখ টাকা, আর নয়াগড়ে যেখানে যাচ্ছি সেখানে আগে থেকে চিঠি চলে গেছে নয়াগড়ে, নয়াগড়ে হলো বার্ষিক আয় হলো 15 লক্ষ টাকা বার্ষিক আয়, এমন স্টেট, কিছু দূর যেতে যেতেই আমাদের পায়ে দুজনেই পায়ে খড়ম, দীনদয়াল প্রভুর পায়েও খড়ম আমারও পায়ে খড়ম, নেমে গেলাম আমরা গাড়ি থেকে, হেঁটে যাই, কে গরুর গাড়িতে যায়, গুরুদেব একটু গালাগালি দিলেন আমাদের, গাড়িতে চড়তে জানিস না, কিছু বললাম না, দুজনে চলে গেলাম, ওর খামে একটা দেখ আমার হাতে ছাতা, আরে চড়লাম বোধ হয় মাইল দুই গেছি বোধ হয় গরু গাড়িতে। রাস্তা খুব ভালো, তীর্থলা রাস্তা খুব সুন্দর, আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, যেতে যেতে বৃন্দাবন বললেন ওর ব্যাগেতে সবসময় খাবার থাকে, ভাজা ভাজি মুড়ি টুড়ি এসব থাকে, যে দেখি শশার বাগান লোকে কাজ করছে, জিজ্ঞাসা করলাম শশাকে ক্ষীরা বলে ওরা, বিক্রি করবেন? তাহলে আপনাদের কাছে কি বিক্রি করব, কটা লাগবে বলুন না। এইবারে তিনটে চারটে পাঁচটা ধরে দিল ব্যাগে, কিছু দূর আগে গিয়ে নড়িয়া মিলি গেছি, নড়িয়া মানে বুঝতে পেরেছ, নাম কত ছ পয়সা একটা নারকেল, শুকনো নারকেলের দাম 1945, একটা নারকেল নিয়ে নিলাম। আর কিছু আগে গিয়ে জিজ্ঞাসা করছেন দিনদার পনসা মিলি গেছি, কাঁঠাল খাবে বুড়া? আমি বললাম এখানে কি হবে, কিনে টিনে সব থাক বাদ দেন, খুব সস্তা, কত পাঁচানা, একটা পাকা কাঁঠাল পাঁচানা দাম। আমি বললাম কাঁঠাল নিতে হবে না, যা আছে ওই চলুন, ওই নিয়ে হাঁটতে লাগলাম আর কি। একখানা চিঠি, এখানকার রাজার চিঠি, ওখানকার একে দেওয়া হয়েছে রাজার কাছে, আমরা আগে গিয়ে পৌঁছে গেছি। এরা তো গরু গাড়িতে হঠাৎ করে যাচ্ছেন, আমরা তো নিজেরা হেঁটে আগে চলে গেছি, সামনেই থানা, খবর আসে আগে থেকে, আমরা গেছি তখন আপনাদের আজকে আসবার কথা আছে না, বলে হ্যাঁ আসছেন, ওরা পিছনে আসছেন, আমরা আগে হেঁটে চলে এসছি। সেদিন সন্ধ্যা হয়ে গেছে, ওরা পৌঁছলেন রাত 8:30, আমরা আগেই পৌঁছে গেছি, তখন আজকে আপনাদের এই থানাতেই থাকতে হবে, ঘরটা দিয়ে দিলেন সব, মানে এইখানেই ব্যবস্থা হয়েছে, কাল আপনাদের যেখানে থাকবার সেখানে নিয়ে যাব। সেখানে আমি এইদিকে আমি বললাম তার বাসন কোসন সব আছে, তা বললাম হ্যাঁ বাসন কোসন আছে, এ করা আছে, সাধুরা সেরকমই বাসন টাসন, আমি রান্না আরাম করে দিলাম, একবারে চাল ডাল তেল নুন মশলা সব এসে গেল, ওরা আস্তে আস্তে আমি রান্না কমপ্লিট করে ফেলেছি, ওরা এসেই হাত মুখ ধুয়েই প্রসাদ পেতে বসলেন, তারপরে গুরুদেবের বিছানাটি চেনে ফেলে দিলাম, শুয়ে পড়লেন, আমরা প্রসাদ পেয়েছিলাম। তারপরের দিনে যেখানে আমাদের থাকবার জায়গা হয়েছে সেইখানে নিয়ে গেলাম, সেখানে থাকলাম। ওইখান থেকে একটা শিব মন্দির আছে শরণকুল বলে জায়গাটা, তা রাজার মন্ত্রী বললেন যে এখানে খুব নাম করা এই শিব ঠাকুর, তাহলে কীরকম নাম করা বলুন, ওখানে স্কন্দপুরাণে বর্ণনা আছে, ওই শিব হচ্ছেন হরিহর মূর্তি। আমরা ওইখানে গেলাম কয়েকদিন থাকবার পর, তারপরে ওখান থেকে গেলাম ওড়গাঁও, এই ওড়গাঁও জায়গাটা হলো খুব বড় জায়গা, রাম লক্ষ্মণ সীতার মন্দির, খুব বড় জায়গা, ওখান থেকে দর্শন টর্শন করে আমরা আবার ফিরে এলাম নয়াগড়ে, সেই শরণখুল থেকে ওড়গা বাস সার্ভিস আছে, আমরা বাসেই গেছি, বারো মাইল হবে, দশ বারো মাইল। খুব ঠাকুরের সেবা পূজা খুব একবারে গর্জাতে ব্যবস্থা। এখান থেকে এসে আমরা ব্যবস্থা, আমরা ব্যবস্থার জন্য গেছি, এটা ব্যবস্থার কথা বলছি। তারপরে তো যাত্রী নিয়ে যেমন গেছি তেমন তো সবই তো ব্যবস্থা হয়ে আছে, সব রেশনের ব্যবস্থা, সব রেশন, রেশনের সময় তো সব রাজারা, আমাদের 300 লোক ছিল যাত্রী, সকলের সব ব্যবস্থা ওরাই করেছে। এইরকম করে আমরা ওখান থেকে যাচ্ছি, নয়াগড় থেকে, নয়াগড় স্টেট থেকে যাচ্ছি নরসিংপুর, না ওটা হলো খণ্ডপাড়াগড়। এই খণ্ডপাড়াগড়ের মধ্যেই আছেন নীলমাধব জগন্নাথদেবের আদিমূর্তি, একবারে মানে মহানদীর উপরে। তো ওইখানে আমরা থাকলাম দু একদিন। ওখান থেকে মহানদী পার হলে, পার হয়ে যেতে হয় নরসিংপুর স্টেট। আর কত বলবো গল্প, টিগিরিয়া, আড়গড়, ঢেঙ্কানল, মড়াম্বা, নরসিংপুর, এইসব করে আমরা সব দর্শন টর্শন করে হিসেব টিসেব নিয়ে ওদের বলে টলে তারপরে আমরা ফের আবার ফিরলাম পুরীতে। 1945 এর পরিক্রমা, নাম হলো 84 crore শ্রীক্ষেত্রমণ্ডলের পরিক্রমা। পরে যাত্রী নিয়ে যখন আমরা গেছি, আমাদের সঙ্গে 300 যাত্রী, হাওড়া থেকে তাবু গেছে টেন্ট, 10,000 টাকা ভাড়া দিয়ে তাবু নিয়ে গেছে, সেই তাবুটাও সঙ্গে সব ছিল। পাঠ কীর্তন হচ্ছে, একবারে বিরাট বিরাট সানিয়ানা সব লাগিয়ে দেওয়া হলো। কোথায় থাকবো, অত লোক থাকবে কোথায়, এক জায়গায় জায়গা জায়গা কোথায়, বড় বড় এইগুলো তো সেখানে ব্যবস্থা করেছে, রাজারা ব্যবস্থা করেছেন, স্কুল কলেজ বন্ধ করে দিয়েছে, সেখানে থাকেছি আমরা, অত লোক একসঙ্গে তো। তা নয়াগড় স্টেটে সেখানে অন্নকূট হয়েছিল, তো অন্নকূট দেখবার জন্যে রাজারা নিয়ে এসেছে, এসে দেখে অবাক, মানে এই নাকি অন্নকূট, বললে হ্যাঁ, বড় বড় পরাত ছিল ওটা পেতনের, এইসব পরাতে সব প্রসাদ বিভিন্ন রকমের মিঠাই থেকে আরম্ভ করে অন্ন, পুষ্পান্ন, পরমান্ন এসব রাজবাড়িতে পাঠানো হলো। তা রাজা যে দেখতে এসেছিলেন অন্নকূট, ওইখানে উনি প্রণামী দিয়েছিলেন 5,000 টাকা অন্নকূট দর্শন করে। এইরকম ধরনের সব ইতিহাস ছিল, ক্ষেত্রমণ্ডল পরিক্রমা এইরকম হলো। আমরা যখন ফিরে আসি তখন আমাদের জন্য নৌকা করা হলো, মহানদী দিয়ে আসব, নৌকা ছিল কখানা, বোধ হয় 7-8 খানা, বড় বড় নৌকা, লম্বা, একজন করে লোক বিছানা করে শুতে পারবে, পুরো পা মেলে, এইরকম নৌকা ছিল বোধ হয় 10-12 খান। তাতে ওই যাত্রীদের নিয়ে আমরা স্টার্ট করলাম। রাত্রে চলছে নৌকা, দিন হয়েছে, কোনো এক জায়গায় এসে ক্যাম্প পড়েছে, মানে সৈন্যদের যেমন এই আর কি, সেইখানে সব তাবু খাটানো হয়ে গেল, সবই হয়ে গেল। ত্রিবিক্রমাচরণ ছিলেন ওই পরিক্রমায়। এইসব করে আমরা পৌঁছলাম কটক, ওখান থেকে আমরা পৌঁছেছি পুরীতে। সেইভাবে পরিক্রমা হয়েছে, এক মাস পাঁচ দিন এরকম লেগেছে, কত 30-38 দিন লেগেছে পরিক্রমা করলাম। অভিজ্ঞতা, স্বরাজের সব স্বাধীনতা সব কেড়ে নিয়েছে সর্দার বল্লভভাই প্যাটেল, স্বরাজের রাজত্ব গেছে। আর তখন কিন্তু আমাদের ব্যবস্থা ছিলেন রাজারা নিজের এতে, ওদেরই কোর্ট কাছারি, ওদেরই সৈন্য, ওদেরই এ সব কিছু, প্রত্যেক রাজার একটা অভিজ্ঞতা ছিল, ওই ছিল সে অবস্থা। আর তারপরে অনেকবার বললেন, অনেকে বলেছেন যে এই পরিক্রমা হোক, কে করবে ওই ঝুঁকি ওই যে, তখন একরকম অবস্থা ছিল। আর ক্রমশ ক্রমশ অবস্থা তো খারাপ হয়ে গেছে, রাজনৈতিক ডামাডোল গণ্ডগোল, আর তৃণমূল পরিক্রমা আর হয়নি, তখন একরকম অবস্থা ছিল। আর রাজাদের তো সব কেড়ে নিয়েছে, রাজাদের রাজত্ব গেছে, তারা সাধারণ প্রজা হয়ে গেছে, সুযোগ সুবিধা তো সবসময় থাকে না মানুষের।
গৌরমন্ডল পরিক্রমা করেছিলেন আপনারা? গৌরমন্ডল,
গৌরমন্ডল পরিক্রমা সরস্বতী প্রভুদের সময় হয়েছিল, সে একবার আমরা দেখবার মতো। আর তখন হয়েছিল, তখন ভাগ হয়নি, দেশ ভাগ হয়নি, তখন বাংলা ভাগ হয়নি, আগে ছিল পূর্ব পাকিস্তান, পরে হলো বাংলাদেশ, তখন ওটা ভাগ হয়নি। সেই সময় সরস্বতী প্রভুপাদ করেছিলেন পরিক্রমা খুব বড় আকারে, সে সম্বন্ধে বই আছে, কোন কোন জায়গায় তারা দর্শন করেছেন, কোন কোন জায়গায় গেছেন। আর আমাদের টাইমে হয়েছে অল্প করে সংক্ষেপ করে, তখন তো ভাব হয়ে গেছে।
গৌরমন্ডলে কি চূড়া শিখর?
হ্যাঁ,
গৌরমন্ডল,
হ্যাঁ
শিখর,
গৌরমন্ডল,
গৌরমন্ডল,
গৌরমন্ডল
শিখর,
গৌরব, গৌরমন্ডল কি চৌরা শিখর?
না না, অনেক গৌরমন্ডল অনেকই,
ওই সব ঢাকা ময়মনসিং থেকে সব নিয়ে গৌরমন্ডল, বুঝতে পারছ না, গৌরমন্ডল অনেক কিছু নিয়ে যত জেলা আছে বাংলায়। পরে তো ভাগ হয়ে গেছে, প্রথম হলো পূর্ব পাকিস্তান, পরে মুজিবুর রহমান এ করল বাংলাদেশ। তা এখন যা পরিক্রমা হয় তত আর বাংলাদেশে যাওয়া যায় না, এই ওয়েস্ট বেঙ্গলের ভিতরে যতটা স্থান আছে সব গোস্বামীদের স্থান হিসেবে সেইগুলো দর্শন করা হয় সংক্ষেপ করে, তাও কম না, তাও সেই পরিক্রমা সত্ত্বেও লাগি লেগে যায় পনেরো দিন, পনেরো দিন বিশ দিন লেগে যায় গৌরমন্ডল। এই সম্বন্ধে গ্রন্থ আছে, সরস্বতী পূর্বদের টাইমে যে ব্রজমন্ডল পরিক্রমা হয়েছিল সে সম্বন্ধে গ্রন্থ আছে, সব রিপোর্ট এবং সেই সব তীর্থস্থান। গৌরমন্ডল পরিক্রমা হয়েছিল সরস্বতী পূর্বদের সময় সেটাও গ্রন্থ আছে, কোন কোন জায়গা দর্শন হয়েছে, কিভাবে কিরম করা হয়েছে সব লেখা আছে। দোষ ডেজার গন ভাই, সে রাম নাই, সে অযোধ্যাও নাই, ও দি টাইম ও দি ম্যানার, আগেকার অবস্থা এখন আর খুঁজে পাওয়া যাবে, সব বদলে গেছে, সমস্ত পৃথিবীটাই উল্টে যাচ্ছে, আর কি বলা হবে। পরিক্রমার সময় সরস্বতী প্রভুপাদ তার সব সগন সব নিয়ে প্রায় 300-400 যাত্রী সেখানে নিয়ে ব্রজমন্ডল পরিক্রমা হচ্ছে তাবুতে তাবুতে। ইয়ার 1934 তিনবার পরিক্রমা হয়েছে, প্রথম বড় পরিক্রমা খুব জোরদার, তখন প্রায় যাত্রী সঙ্গে ছিল প্রায় 800,000, তাই নিয়ে সব তাবুতে তাবুতে সব ব্রজমন্ডল পরিক্রমা হয়েছিল। সে দেখে মানে ব্রিটিশ গভর্নমেন্ট অবাক হয়ে গেছে এদের ব্যবস্থা দেখে, বললে এইরকম ধরনের ম্যানেজ করা অদ্ভুত ব্যাপার, এত লোককে নিয়ে চলা। সেই সময়ে তিনি ড্যাম্পিয়ার পার্কে, মথুরায় ড্যাম্পিয়ার পার্কে শিবালয় বলে একটা বাড়ি, সেই বাড়িতে প্রভুপাদকে রাখা হয়েছিল, খুব প্রশস্ত জায়গা, খুব বড়, সেখানে হরিকথা হতো, এ হতো, মূল ক্যাম্পটাও ওখানে ছিল। আর ব্রজমন্ডল পরিক্রমা চৌরাশিখর চারিদিকে হয়েছে, বহু হরিকথা হতো সেখানে, সেসব রিপোর্টে আছে সব। একদিন সরস্বতী প্রভুপাদ বসে আছেন তার সব ভক্তগণকে নিয়ে, হরিকথা হচ্ছে। সেই সময় ইউপি গভর্নমেন্ট একজন খুব বড় উপরওয়ালা কুশল সিং জি, তিনি এসছেন প্রভুপাদকে দর্শন করবার জন্য, সরস্বতী প্রভুপাদকে দর্শন করবার জন্য এসছেন। হরিকথা আলোচনা ছিল, সে সময় উনি এসছেন। অত বড় অফিসার কিন্তু বৈষ্ণব লোক, অত বড় অফিসার কিন্তু তিনি বৈষ্ণব। প্রভুপাদের পা ছুঁয়ে প্রণাম করতে যাচ্ছেন, প্রভুপাদ বললেন, নিষেধ করলেন। তখন উনি বসলেন, বসে জিজ্ঞাসা করলেন, আপনি আপনার পদস্পর্শ করে প্রণাম করতে নিষেধ করলেন কেন? শাস্ত্রে তো আমরা এই দেখছি, অথচ আপনি নিষেধ করেছেন। আপনার নিষেধ মানলাম আমি, কিন্তু কেন এটা? সব দিক বিচার করে তিনি সেখানে বলেছেন। শেষকালে বললেন,
কি বললেন?
আপনি তো একজন অফিসার, খুব বড় উপরওয়ালা ইউপি গভর্নমেন্টের, আপনি গভর্নমেন্টের সঙ্গে যেমন ব্যবহার করেন, তার হয়ে কাজ করেন, অন্য লোক কি ঠিক সেরকম পারবে? তার তো সেরকম ক্ষমতা নেই। একজন সিদ্ধ মহাত্মা বসে আছেন, তাকে যে আমরা স্পর্শ করব, এ অধিকার ক্ষমতা কোথায় আমাদের? এইসব কথা আলোচনা হল। উনি বললেন, আমরা যেমন চিত্তবৃত্তি নিয়ে বসে আছি, এই জগতের জাগতিক বিচার নিয়ে বসে আছি, একজন সিদ্ধ মহাত্মা বসে আছেন, তার পদস্পর্শ করব, এ অধিকার কোথায় আমাদের? তিনি বুঝলেন, বললাম তিনিও বৈষ্ণব, গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়েরই শিষ্য তিনি। তিনি বললেন, হ্যাঁ এটা তো পয়েন্ট। অন্যান্য সব দিক বলে তিনি প্রভুপাদ বললেন যে আছে শাস্ত্রে এইসব, ভক্তপদ দেলিয়ার, ভক্তপদ জল, ভক্তভুক্ত শেষ, এই তিন সাধনের বল, এই তিন সেবা হইতে কৃষ্ণ প্রেমা হয়, পুনঃপুন সর্বশাস্ত্রে পুকারিয়া কয়, তাই বার বার বলি শুনো ভক্তগণ, বিশ্বাস করিয়া করো, এই তিন সেবন আছে এটা, চেতন চেতন আছে সব লেখা। কিন্তু এটা ভিতরে অনেক বিচার আছে। আমরা সাধারণ ভাব নিয়ে একজন সিদ্ধ মহাত্মার পদস্পর্শ করতে যাচ্ছি, এই অধিকার আমরা পাচ্ছি কোথায়? এটার মধ্যে কিছু অহংকার আছে, আর সত্যি পয়েন্ট ওটা। আবার কেউ কেউ মনে করেন জগতের সব লোকগুলো তো সমান স্ট্যান্ডার্ড নয়, তো সাধারণ মানুষকে জিজ্ঞাসা করুন, কোন মন্দিরে গেলেন, কেমন সেখানে গিয়ে ঠাকুরকে প্রণাম করলেন, অনেকক্ষণ ধরে প্রণাম করছেন, জিজ্ঞাসা করা হলো আপনি কি বলছিলেন এতক্ষণ, প্রণাম করে ঠাকুরকে এতক্ষণ কি বলছিলেন? তিনি বললেন, আমাদের স্বামী স্ত্রীতে মিল কম, ঠাকুরকে বলছিলাম ঠাকুর আমাদের মিলজুলটা রেখে দিও। আর কি বললেন? আমার ছেলেপেলেদের অনেক অসুখ বিসুখ আছে, ওটা ঠিক করে দেবেন। আমার সম্পত্তি কিছু কম আছে, ওটা একটু বেড়ে গেলে ভালো হয়। তারপরেরটা তোমাদের সম্বন্ধে, অনেক নম্বরের মামলা মোকদ্দমা আছে, এইগুলো মিটে গেলে ভালো হয়। এইগুলো বললেন আপনি ঠাকুরকে? এগুলো তো ঠাকুরকে বলতে নেই, তাহলে কি বলতে হয়? ঠাকুরে বলতে, তোমার চরণ যেন আমার মতি থাকে, ভক্তি থাকে, শ্রদ্ধা থাকে, আমি যেন জন্মে জন্মে যেন সেই শ্রদ্ধা লাভ করি, তার কাছে সেই প্রার্থনা রাখতে হয়। পার্থিব বিষয়বস্তুর কোনো প্রার্থনা নেই ঠাকুরের কাছে, ঠাকুরকে উদ্বেগ দিতে নেই। কথাটা সত্য, নরোত্তম ঠাকুর যে বৈষ্ণব সম্বন্ধে যেখানে বলছেন, কি বলছেন? তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ,
সাধারণ মানুষ ভীষণ বিরক্ত করে, আমাদের উপরওয়ালা গার্জিয়ানকে বড় বিরক্ত করে, দাও 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 দাও, নানাং দেহি জানাং দেহি দিশোয় দেহি, এইসব করে তারা। ভগবান শান্তি পান না, স্বাস্থ্য লাভ করেন না, সেই জন্য তখন ওই ভক্তের হৃদয়ে তিনি বাস করেন নিরিবিলি ভাবে, নিশ্চিন্তে, নির্ভাব নাই। সব যুক্তি তো রয়েছে, তত্ত্ব সিদ্ধান্ত পড়ে আছে, প্রত্যেক জিনিসটা ব্যাখ্যা আছে। ঘন্টা পড়ে যাচ্ছে, হ্যাঁ শাস্ত্র নেই লিখা হয় গুরু উপদেশক হ্যাঁ সমঝানে বলা হয়, শাস্ত্র মে জিতনা তত্ত্ব সিদ্ধান্ত হো লেকর গুরুজি উপদেশ কর রে হ্যাঁ জিতনা বোলনা হে সব শাস্ত্র কে বিচার সব কিছু তত্ত্ব সিদ্ধান্ত লেকর আলোচনা অবলম্বন করার হ্যাঁ গরম তো গুরু তত্ত্ব ক্যা হ্যাঁ গুরু কোন হ্যাঁ মান লিজিয়ে গুরু কো বলতে হ্যাঁ ক্যা জিনোনে কানেকশন লিঙ্ক রক্ষা করতে হ্যাঁ ভগবান কে সাথ এ ভি বলা যায়গা মিডিয়াম ভগবত তত্ত্ব জাননে কে লিয়ে উনকো মিডিয়াম বলা যায় মিডিয়াম দু প্রকার হ্যায় এক ট্রান্সপারেন্ট মিডিয়াম হ্যায় এক ওপেক মিডিয়াম হ্যায় ট্রান্সপারেন্ট মিডিয়াম বেশি আচ্ছা হ্যায় ওপেক সে কাম নেই চলতা হ্যায় ইসিলিয়ে গুরু কো বলতা হ্যায় ক্যা কৃষ্ণ রূপ মে শিক্ষা দেনে বাদ জিনকা প্রচেষ্টা কৃষ্ণ ভজন শিক্ষা দেনা সাধন ভজন কে জিতনা উপদেশ হয় শাস্ত্র মে কৃষ্ণ ভজন কা হি কারণ ওই উপদেশ হয় শাস্ত্র মে শাস্ত্র নে লিখা হ্যায় কৃষ্ণ ভজন করো জিতনা জিতনা সাধন ভজন দুনিয়া মে চল রহা হ্যায় সব তাৎকালিক হ্যায় ফর দি টাইম বিয়িং হ্যায় জিতনা দেব দেবিয়া হ্যায় ডেমি গডস এন্ড গডেসেস ইয়ে লোক কো বারে মে উপাসনা শব্দ নেই আপনি ভজন শব্দ নেই হ্যাঁ আরাধনা শব্দ নেই হ্যাঁ ভগবত সেবা কে দিয়ে ভজন উপাসনা ইয়ে সব শব্দ শাস্ত্র নে লিখা হ্যায় আরাধনা কিনকা করনা হ্যায় ভগবত স্বরূপ কো সুপ্রিম অথরিটি কো কৃষ্ণ ভগবান সুপ্রিম অথরিটি হ্যায় ইসিলিয়ে উনকা হি ভজন করনা হ্যায় ভজ ধাতু সেবায়াম সেবা করনা হ্যায় ওহি ভজন হ্যায় ইধর সেবা অর ভজন এ দু চিজ এক হ্যায় আরাধনা উপাসনা একই চিজ হ্যায় ইয়ে দুনিয়া মে অধিক সে অধিক ভাব লেকর কে ভগবান কো আরাধনা কিয়া হ্যায় রাধা জি উনকে ছোড় করকে বড় করকে কোই নেই হ্যায় ইসলিয়ে রাধা জি কো বোলা গিয়া ক্যা বোলা হ্যায় রাধা জি কো
सेवा शब्द लेकर के हैं। इसका सेवा कोई नहीं किया है, राधा जी जैसा सेवा किया है। राधातु के अर्थ क्या है? आराधना। राधातु के मीनिंग होता है आराधना, उपासना, ऐसा अर्थ है। आराधना सबसे सुष्ट भाव लेकर के उन्होंने ही किया है। श्री कृष्ण भजन कैसा करना था? राधा जी शिक्षा दिया है दुनिया को। पीछे चैतन्य महाप्रभु आकर के कृष्ण भजन शिक्षा दिया, कृष्ण उपासना शिक्षा दिया। भगवान होते हुए भी भक्त भाव लेकर के उन्होंने कृष्ण भजन के लिए उपदेश दिया है जगत को। तुम लोग कृष्ण भजन करो जगतगुरु रूप में। कृष्ण भी जगतगुरु है। श्रीमद् भागवत के दशम स्कंद में सुधर स्वामी जी जो वंदना किए हैं वहां पर लिखा है कृष्ण मंडे जगतगुरु। अब कृष्ण ही जगतगुरु है वही लिखा है। फिर राधा कृष्ण लेकर के होकर के मिलित होकर के आए हैं कौन? चैतन्य महाप्रभु जी ने यहाँ पर आए हैं। शास्त्र में लिखा है राधा कृष्ण दो मिल करके आए हैं एक सचेतन रूप में। जयेव राधिका कृष्ण सयेव गौर विग्रह यच्च वृंदावनं देवी नवद्वीपञ्च तत्शुभम। शास्त्र में लिखा है हम लोग सब बुड़वक है, औतात्विक है, सत्य दर्शन हम लोगों का कुछ याद नहीं है, इसलिए शिक्षा दिया है चैतन्य महाप्रभु। दुनिया में जो साधन भजन प्रणाली चल रहे हैं ये ठीक नहीं है, गलती है। शुद्ध रूप में शुद्ध भाव से कैसा भजन करना है चैतन्य महाप्रभु ने शिक्षा दिया है सुंदर रूप। नाम करना है तो नाम करो, मामूली बात, उससे कुछ फायदा मिलेगा? कुछ जैसा नाम दुनिया में चल रहा है, समाज में चल रहा है, नाम करने पहले विचार करना है ये नाम शुद्ध नाम होता कि नहीं, पहले विचार करना है। पद्म पुराण में लिखा है 10 नाम अपराध, तो विचार करना पड़ेगा। पहले सुंदर रूप में जानना चाहिए, पीछे नाम करना है। शुद्ध नाम जब तक नहीं उच्चारण होगा तब हम लोग खेल करके ही बैठे हैं, पास नहीं किया है, विचार ऐसा है। शुद्ध नाम होने के लिए हम लोग को प्रतिष्ठा रखना है, कैसा होगा? नामापराध जो है ये पहले जानना चाहिए, जानने के बाद पीछे शुरू करना है। नाम साधु निंदा, छात्र निंदा, गुरु निंदा, नहीं करना चाहिए। नाम करते करते समय इन अटेंटिवनेस नहीं आना है, बहुत ध्यान लगा करके रोते रोते नाम करना है, वही बोले हैं। एक नाम अपराध ऐसा है जितना अधिकारी देव देवियां है वो लोग के साथ सुप्रीम अथॉरिटी को एक खुल करके मानना नहीं है, गलती बात। अधिकारिक देव देवियां कौन है? भगवान कुछ कुछ अधिकार दे करके वो लोग को बैठे हैं, देव देवियां जितना है। वह कर्म सचिव ऐसा ही लिखा है भागवत में, श्रीमद् भागवत में। कर्म सचिव में कर्मचारी, कर्मचारी में ये दुनियादारी में बहुत चीज पड़ा हुआ है, हम लोग वही लेकर के बैठे हैं, सफलता नहीं है। दुनियादारी कुछ मिल सकता है लेकिन आत्मकल्याण लेकर के कुछ नहीं है उसमें। जो लोग आत्मकल्याण के लिए कोशिश कर रहे हैं, कर रही है, वो लोग को सुप्रीम अथॉरिटी को ही भजन करना है, वही लिखा है विचार। हमारा जरूरत है क्या? भक्ति, मुक्ति, भगवत प्रेम, प्रीति हम लोगों का जरूरत है। वो आधिकारिक देव देवियां नहीं दे सकते हैं, क्यों? वो जो पोर्टफोलियो वो भगवान खुद रख लिया है अपना के पास, नहीं बंट दिया। अगर मुक्ति मिलना चाहिए तो भगवान को ही भजन करना पड़ेगा। मुक्ति प्रदाता सर्वेशम विष्णु एवं न संशय, कृष्ण एवं न संशय, ऐसा ही लिखा है शास्त्र में। मुक्ति अतिरिक्त ये पोर्टफोलियो भगवान अपना हाथ पर रख लिया, कोई देव देवी कुछ नहीं कर सकते हैं, नहीं देख सकते हैं। दुनियादारी को कुछ कुछ दे सकते हैं वो लोग, यही लिखा है। अगर साधन भजन करना है, आत्मकल्याण करना है, भागवत धर्म जानने के लिए बोल रहे हैं। एक असुर को, उसका क्या नाम है?
घंटाकर्ण।
पूछ रहे हैं शिव जी को, मुझे मुक्ति मिलना है। शिव जी क्या उत्तर दिया है? वो डॉक्टर हमारे पास नहीं है, खुद ऊपर वाला रख लिया है, हमसे नहीं होगा। अगर तुम्हारा जरूरत है तो उनको भजन करना है, वो हमारे गार्जियन, उनको ही भजन करना पड़ेगा। तत्वदर्शी पड़ा हुआ है शास्त्र में, ठीक भाव समझ लेना होगा। तत्व सिद्धांत नहीं जानने से साधन नहीं होता है, पहले जानना चाहिए। जो प्रोसेस ले लिया है मैं, ये ठीक है कि गलती है, पहले विचार करना है, सोचना है। चरितमृत में है, सिद्धांत बोलिया चित्ते ना करो अलर्ट, जहाँ होते हाँ सुदृढ़ मानो। क्या अर्थ है?
सिद्धांत तत्व सिद्धांत लेकर के हम लोगों को चलना है साधन भजन पथ में, सब वो परफेक्ट होगा नहीं तो गलती गलती रह जाएगा, हर वक्त रह जाएगा वो, इसलिए पहले ही जानना चाहिए तत्व सिद्धांत क्या है, किनको भजन करे। हमारा जो इच्छा है ये इच्छा पूर्ति कैसा हो सकता है लाइन पर करने से, ठीक ठीक डाइवर्सन नहीं है सनातन धर्म में, श्रीमद् भागवत में लिखा है जो भागवत पथश्री है, जो भागवत धर्म लेकर के चल रहे हैं, जो सनातन धर्म लेकर के चल रहे हैं वो लोग ठीक पथ में है। उधर कुछ खतरा नहीं है और जितना पंथा है ये सब गलती है। अगर हमारा इच्छा है आत्मकल्याण के लिए तो सिद्धांत तो पहले जानना चाहिए। गीता भागवत में भगवान खुद कल्याण पथ जो है बतलाया, वो ही जानना चाहिए अपना इच्छा के ऊपर।